जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتي ناقة وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم প্রিয় ইসলাম ভাইরা আসুন নাত রাসূল পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নি কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি আমি নাত রাসূল পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা নিয়ত করে নিন আপনারা নাত রাসূল শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য তো আসুন নাত রাসূল পাঠ করার পূর্বে দুরূদ পাঠ করে নিন
সাল্লি আলা রাসূলিনা সাল্লি মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন যখন পাব তোমার দিদার তখনই দিহবি আমার যখন পাব তোমার দিদার তখনই দিহবি আমার আমার স্বপনিতে শোনা মদনী মা দিনে বলে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন মদিনার ছবি সদা যেন থাকে মনে মদিনার ছবি সদা যেন থাকে মনে স্মরণ প্রিয় নবীর যেন থাকে সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাবার সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাবার যাব মদিনায় কন্নার তো কাফেলানি মদিনার ছবি সদা যেন মনে স্মরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে প্রশ্ন করি ফেরেশতা যখন কবরে আসবে প্রশ্ন করি ফেরেশতা যখন কবরে নবীর গুণগান তো কুঞ্জেন থাকে মুখে নবীর গুণগান তো কুঞ্জেন থাকে মুখে মদিনার ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর যেন থাকি হৃদয়ে
যে
মুখে বলে মোদি ছবি সদ যেন থাকে মনে শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফের অসংখ্য ফজিলাত কিতাবের মধ্যে বর্ণিত হয়ে থাকে, আমরা বারবার শুনি। তো হযরতে সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা আমার উপর 10 বার করে দরুদ শরীফ পাঠ করল, তো কিয়ামতের দিন তার জন্য আমার শাফারাত নসিব হবে। নবীর শাফাত যদি নসিব হয়, নবীর সুপারিশ যদি নসিব হয়, এর চেয়ে বড় সৌভাগ্যের সৌভাগ্যবান ব্যক্তি কে হবে? দুনিয়াতে ভালো জবের জন্য, ভালো ফেসিলিটির জন্য, ভালো সুযোগ সুবিধা নেওয়ার জন্য মানুষ সুপারিশ চায়। কার কাছে গেলে আমি ঋণ পাবো? কার কাছে গেলে আমার কঠিন সমস্যার সমাধান হবে? তো কাল কিয়ামতের ময়দানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করে, তো সৌভাগ্যের বিষয়। তো চেষ্টা করব, বলা হয়েছে সকাল সন্ধ্যায় 10 বার 10 বার। তো আমরা 10 বার কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবে তার উপর তো এর চাইতে বেশি পড়া চায়। তো পড়ব ইনশাআল্লাহ। আসুন মোহাম্মদ নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আসছে, যেটা বুখারি শরীফের হাদিস, যে আমল, আমরা যে আমল করি, যে আমল সেটা নিয়তের উপর নির্ভরশীল। আমল যে সওয়াব সেটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর? নিয়তের উপর। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তখন সওয়াব পাওয়া যায়, এবং একটা নেকির কায়ে অসংখ্য নেকির মধ্যে পরিবর্তন করা, অর্থাৎ সওয়াবকে বৃদ্ধি করা যায়। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় ইরশাদ ফরমান যে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমি মসজিদে বসলাম, কোন নিয়তে বসলাম? যদি নিয়ত ভালো হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা, সুন্নতে পড়া বয়ান, এলমে দিন অর্জন করন, অর্জন করে সেটা অপরের নিকট পৌঁছিয়ে দেব, এই যে ভালো ভালো নিয়ত, এই ভালো নিয়তের কারণে আমাদের এই বৈঠকটা সওয়াবে পরিণত হয়ে যাবে। আর যদি নিয়ত ভালো না হয়, যদি এমনি বসলাম, তো সওয়াব যে আমাদের যে মজলিসের নূরানিয়ত্ব, মহত্ব, গুরুত্ব, ফজিলত, সেটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা প্রত্যেকটা জায়েজ কাজের পূর্বে ভালো নিয়ত করবো ইনশাআল্লাহ। আজকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি বয়ান করব, আপনারাও আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করার নিয়ত করুন ইনশাআল্লাহ। আজ্জাওয়াজাল, আমরা বেচা কেনা করি, কেউ কিনে কেউ বেচে, অর্থাৎ বিক্রেতা ক্রেতা। স্বাভাবিক জীবন যাপনে আমাদের একে অপরের উপর নির্ভরশীল। যে জিনিসটা আমার প্রয়োজন সেটা টাকা দিয়ে খরিদ করতে হয়। কেউ শারীরিক পরিশ্রম করে টাকা ইনকাম করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, এক একজন এক একভাবে টাকা আর্ন করে সেটা নিজের সুবিধা মতো, নিজের সুবিধার জিনিসগুলো নেওয়ার ক্ষেত্রে সে টাকাটা ব্যয় করে। তো কেউ ক্রেতা হয়, সমাজে কেউ বিক্রেতা হয়। আর এই ক্রেতা বিক্রেতা এই ক্রেতা বিক্রেতা কেমন হওয়া দরকার হয়তো আমাদের অনেকের জানা নাই, অনেক বয়ান আমরা শ্রবণ করি। তো মাদিনী চ্যানেলের দর্শক, আজকে আমরা ক্রেতা এবং বিক্রেতা সম্পর্কে শুনব যে দীন ইসলাম আমাদেরকে কেমন শিক্ষা দেয়, দীন ইসলাম আমাদেরকে কেমন তরবিয়ত দেয়, কোন জিনিসটা আমরা অবলম্বন করব, কোনটা আমরা পরিহার করব। আজকে বয়ানে আমরা ইনশাআল্লাহ তাআলা সেটা শোনার সৌভাগ্য অর্জন আমাদের হবে। অনেক বড় আলেম দীন, অনেক বড় আলিম, প্রসিদ্ধ একজন আল্লাহওয়ালা হযরতে ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাইহ, প্রসিদ্ধ বুজুর্গ আমরা সবাই চিনি। তিনি তার জীবনের বড় একটি অংশ সফরের মধ্যে কাটিয়েছেন, বিভিন্ন জায়গার মধ্যে তিনি সফর করতেন, এক এক জায়গার মধ্যে। তিনি বলেন, একবার আমি বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসায় রাত কাটালাম। আমি দেখলাম রাতের কোনো এক প্রহরে সেখানে দুজন ফেরেশতা এলো। তাদের মধ্যে এক ফেরেশতা অপরজনকে বলতে লাগলো, এই মানুষটাকে, ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাইহকে উদ্দেশ্য করে বলে, এই মানুষটা কে? তো অপরজন বলল, ইনি হচ্ছে হযরতে ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাইহ। তো এই প্রথম ফেরেশতা বলল, সেই ইব্রাহিম বিন আত্থাম, তাকে তো এখন তার মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একে অপরকে বলা বলি করতেছে যে তার মর্যাদা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অতঃপর ফেরেশতা জিজ্ঞেস করলো, কি কারণে? তো প্রথম ফেরেশতা বলল, ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাই তিনি বসরায় ছিলেন, বসরা যে একটা শহর, ওই বসরার মধ্যে ছিলেন। একবার তিনি কোনো এক দোকান থেকে খেজুর কিনলেন, খেজুর নেওয়ার সময় তিনি খেজুর নিয়ে যেতে লাগলেন, দেখলেন একটি খেজুর নিচে পড়ে আছে। কোথায়? নিচে জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন হয়তো আমার খেজুর আমার থেকে পড়ে গিয়েছে। তো ওই খেজুরটা তিনি তুললেন এবং তিনি সেটা খেয়ে ফেললেন। যেহেতু খেজুরটা ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাইহ ছিল না, এটা ছিল বিক্রেতার, ইনারটা ইনি নিয়েছে, যে এক্সট্রা যেটা নিচে পেয়েছে, যেটা মুখে দিয়েছে খেয়েছে, সেটা কিন্তু ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাইহ ছিল না, বরং দোকানদারের ছিল। তো দোকানদারের খেজুর খেয়ে ফেলল। তো আল্লাহ পাক তার মর্যাদা থেকে তাকে অপসরণ করে দিলেন, যে মর্যাদায় তিনি অধিষ্ঠ ছিলেন সেখান থেকে মর্যাদা থেকে নামিয়ে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। একজন ফেরেশতা অপরজনকে বলা বলি করতেছে, আর কে শুনতে পাচ্ছে? ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাইহ, ইনি শুনতে পাচ্ছে, ফেরেশতারা একে অপরকে বলা বলি করছে। তো ইব্রাহিম বিন আত্থাম রাহমাতুল্লাহ আলাইহ বললেন, আমি ফেরেশতাদের এই কথাবার্তা শোনা মাত্রই আমি বসরার দিকে রওনা হয়ে গেলাম, আমি বসরার মধ্যে পৌঁছে গেলাম। সে দোকানদার, যে দোকানদারের খেজুর পড়েছিল, আমি তার খেজুর ফিরিয়ে দিলাম এবং আমি ফিরে এলাম। রাত হলে আমি আবারও দুজন ফেরেশতা দেখলাম, তারা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। কি কথা বলা বলি করছে? একে অপরজনকে বলল, এই হলেন সেই ইব্রাহিম বিন আত্থাম, যিনি খেজুরের মালিকের খেজুর ফিরিয়ে দিয়েছেন, সুতরাং আল্লাহ পাক তাকে আবার পূর্বের মর্যাদা দান করেছেন। আল্লাহ পাকের রহমত তাদের বর্ষিত হোক এবং তাদের সৎকায় আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়ে কিরাম ইনারা, ইনাদের শান অনন্য, ইনাদের শান আল্লাহ তাআলা ইনাদেরকে দয়া করেছেন, মর্যাদাবান করেছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এরা নিষ্পাপ নন। নিষ্পাপ হচ্ছে আম্বিয়ে কেরামগণ, যারা আল্লাহর সম্মানিত নবী তারা নিষ্পাপ, আল্লাহর বলিগণ তো নিষ্পাপ নন। তবে মাহফুজ অর্থাৎ গুনাহ থেকে সুরক্ষিত থাকেন। আমাদের অনেক ভুল হয়, আপনারও অনেক ভুল হয়, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা শুনতে পাচ্ছি আমাদের অনেক ভুল হয়। তো আমরা যখন ভুল করি গায়েব থেকে আওয়াজ আসে না, কোনো ফেরেশতা আমাদের দৃষ্টিগোচর হয় না, কোনো গায়েবি আওয়াজ আমরা শুনতে পাই না। কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দা যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদের তাকওয়া পরেজগারিতা উত্তম রয়েছে, তো আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন কোনো না কোনো ওয়েতে যে জিনিসটা ভুল হয়েছে সেখান থেকে তারা শুধরিয়ে নিতে পারেন এবং ভালোর মধ্যে তারা স্থায়িত্ব লাভ করেন। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের মর্যাদা, আল্লাহওয়ালাদের শান। বলা হচ্ছে আউলিয়া কেরাম মাসুম নন, মাসুম শুধুমাত্র সম্মানিত নবীগণ এবং ফেরেশতাগণ। তাদের থেকে গুনাহ প্রকাশ, তাদের থেকে গুনাহ প্রকাশ পেতে পারে না। আম্বিয়া কেরাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করেছেন, তারা নিষ্পাপ। আর তাহলে আল্লাহর বলি তারা তো নিষ্পাপ না, তো আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষিত রাখেন। যেমন আমরা করোনা থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আমরা নিলাম না, অনেকেই ডোজ নিয়েছে, ভ্যাকসিন নিয়েছে, গ্রহণ করেছে। আমরা বিভিন্ন টিকা নিই শরীরের সুরক্ষার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহওয়ালাদেরকে সুরক্ষিত রাখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো আল্লাহর নেককার বান্দার যখন ভুল হয়ে যায় আল্লাহওয়ালার, তখন সে ভুল সম্পর্কে অবহিত করে দেয়, তারা দ্রুত তওবা করার সুযোগ মিলে যায় এবং গুনাহ থেকে তারা তওবা করে নিজেদেরকে পরিষ্কার করে ফেলে, পাক সাফ থাকে। সেজন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকলে, আল্লাহওয়ালাদের সহবতে থাকলে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা যায়, নিজেকে গাইডলাইন করার একটা সুব্যবস্থা মিলে যায়। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেতে আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে বুঝার সে তৌফিক দান করুন। আল্লাহ পাক নবম পারার সূরা আরাফের 201 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় ওইসব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদের কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। আল্লাহ কোরআনে পাকে বলে দিচ্ছেন তারা নিজে নিজে সতর্ক হতে পারেন। তো প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হাকিম মুহাম্মদ মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমাতুল্লাহ আলাই অত্র আয়াতের ব্যাখ্যায় বলেন, মুমিন মুত্তাকির প্রকৃতি শয়তানি কুমন্ত্রণা ও ইবলিশের চিন্তা ভাবনা গ্রহণ করে না। যদি কখনো মুমিন এই বিষয়গুলো অর্থাৎ শয়তানি কুমন্ত্রণা, ইবলিশের চিন্তা ভাবনা, অজানায় কোনো ভুল ইত্যাদির সম্মুখীন হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে সে ভুল মনে করে দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়, তো সে তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করার, শুধরানোর, সংশোধন করার সুযোগ তাদের মিলে যায়। তো মুফতি সাহেব আরও বলেন, মুমিন মুত্তাকিরা ফিরেস্তাদের দলভুক্ত, কারণ তাদের প্রকৃতি ও ফিরেস্তাদের প্রকৃতি একই। ফিরেস্তারা যেমন ভালো কাজ করে তাদের প্রকৃতি হচ্ছে ভালো, তো আল্লাহওয়ালা এদের প্রকৃতিও ভালো, তারাও ভালো কাজ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের মহব্বত রাখার সে তৌফিক দান করুক। আজকে যে বয়ান আমরা ইব্রাহিম বিন আত্থাইম রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলিদের শান সেটা আপন জায়গায় আমরা বয়ান শুনি, যেটা মূল টপিক, যেটা মূল বিষয় বয়ান হচ্ছে, সে বিষয়টা হচ্ছে ইব্রাহিম বিন আত্থাইম রহমতুল্লাহ আলাই কেমন ঈমান উদ্দীপক আমাদেরকে ঘটনা ইনার দ্বারা ঘটেছিল আমরা জানতে পারলাম। যে একটা মাত্র খেজুর, এই খেজুরের কারণে যেটা তিনি অন্যের খেজুর খাওয়ার কারণে তার মর্যাদা থেকে তাকে কমিয়ে দেওয়া হয়েছে, মর্যাদা নিয়ে নেওয়া হয়েছে, তো উনি ওই জায়গার মধ্যে বসে থাকেন নাই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার জন্য, সে মর্যাদায় যাতে আল্লাহ পাক আবার তাকে উদ্দিষ্ট করে। আল্লাহ তাআলার দরবারে মাফ তো তখনই হবে যখন বান্দার হকটা সে মাফ করে নিতে পারবে। তো ইব্রাহিম বিন আত্থাইম রহমতুল্লাহ আলাই মসজিদ আকসা থেকে বর্ষার মধ্যে চলে গেছেন, বসরা শহরে গিয়ে তিনি তার খেজুর ফিরিয়ে দিলেন। আজকে মানুষের বেহাল অবস্থা, মানুষের বেহাল অবস্থা, মানুষ পরের ক্ষতি করা, এটা যেন কেমন যেন একটা মজা নেয়, আল্লাহ হেফাজত করুক। যেমন দোকানদার চায় কিভাবে কাস্টমারকে ঠকাবে, কাস্টমার যারা ক্রেতা তারা চায় কিভাবে দোকানদারকে ঠকাবে, অনেক সময় জাল নোট দিয়ে, অনেকে তাড়াহুড়ার মধ্যে দেখা যায় জিনিস কিনে টাকা কম দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে সেরে চলে যাচ্ছে, অনেক সময় দেখা যায় মানুষের গাড়ির মধ্যে রানিং অবস্থার মধ্যে রয়েছে, বিক্রেতা ওজনের মধ্যে কম দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে, ত্রুটিযুক্ত এবং ত্রুটিহীন, ফল ফ্রুট বলেন, মাল সামানা বলেন, আলাদা না করে সব কিছু মিলিয়ে মানুষকে চালিয়ে দিচ্ছে, উপরে দেখতে সুন্দর, দাম নিচ্ছে সবচাইতে যেটা ভালো ভালো দ্রব্য, যেটা ভালো সামান জিনিসের দাম নিয়ে নিচ্ছে, সাথে নিচের মধ্যে কি দিয়ে দিচ্ছে, খারাপগুলা ত্রুটিযুক্তগুলো মানুষকে চালিয়ে দিচ্ছে। তো এভাবে মানুষ মানুষের হকের ব্যাপারে খেয়াল করছে না। ক্রেতা বিক্রেতা কে কিভাবে ঠকাবে, ব্যবসায়ী অপর ব্যবসায়ীকে কে কিভাবে লাঞ্ছিত করবে, কে কিভাবে সুনাম ক্ষুণ্ণ করবে, যদি নিজের সাথে যদি কোনো ব্যক্তিগত মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। এখন তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় যে কোনো কিছু বিষয়, তো চেষ্টা করে এই রেস্টুরেন্টে কিভাবে বসিয়ে দেওয়া যায়, কিভাবে এর সুনাম ক্ষুণ্ণ করা যায়, এভাবে মানুষ লেগে থাকে। তো আল্লাহ পাকের পানা, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, যাতে আমাদের দ্বারা অপর মুসলমান ভাইয়ের হকের ক্ষতি না হয়। আল্লাহ যদি দয়া করে তো অপর মুসলমান ভাইয়ের উপকার করব, যাতে আমরা অপকার না করি। প্রসিদ্ধ তাবি বুজুর্গ হযরত ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরায়েলের এক লোক তার পূর্ববর্তী সকল গুনাহ থেকে তওবা করল, সকল গুনাহ থেকে তওবা করল, 70 বছর পর্যন্ত এমনভাবে ইবাদত করলো যে দিনে রোজা রাখত, রাত জেগে ইবাদত করত। আগের গুনাহ সবগুলা মাপ চেয়ে নিল, 70 বছর ইবাদত, দিনে রোজা রাতে ইবাদত, একটু খেয়াল করুন কেমন। কোনো উন্নতমানের খাবার খেত না, কোনো ছায়ার নিচে আরাম করত না। যখন এই ইবাদত গুজার ইন্তেকাল করলো, কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, উত্তর দিলেন, আল্লাহ পাক আমার হিসাব নিলেন, অতঃপর আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন, কিন্তু আমি মালিকের অনুমতি ছাড়া একটি কাঠের টুকরো যেটা দিয়ে আমি দাঁত পরিষ্কার করেছিলাম তা ক্ষমা করিয়ে নিতে পারিনি। সব মাফ করে দিল, মালিকের অনুমতি ব্যতীত, যে কাঠের টুকরো দিয়ে দাঁত খিলাল করেছি, দাঁত পরিষ্কার করেছি, এটা কোনো ক্ষমা করিয়ে নিতে পারিনি, যার কারণে এখনো পর্যন্ত জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাকে আমি আটকে রয়েছি, আমি আটকে আছি, আমি যেতে পারছি না, এই একটা কারণে। হয়তো এবার ফাইসালা হবে কিয়ামতের ময়দানে, যতক্ষণ পর্যন্ত মাপ নিয়ে না আনা হবে হয়তো দেখা যাচ্ছে আটকে আছে। তাহলে আল্লাহওয়ালা সাধারণ কোনো মানুষ না, গুনাহ থেকে তওবা করার পর 70 বছর ইবাদত করার পর ইবাদত বন্দেগি কেমন, ওরা রোজা ইবাদত বন্দেগি কয়জনের সৌভাগ্য হয়। এত কিছু করার পরে আমরা তো মনে করি একটু মজলিসে বসে গেলে, একটু জিকির করলে, একটু নাতে মুস্তাফা শুনলে আমাদের অন্তরের মধ্যে তৃপ্তি লাগে, আগে অনেক কিছু করে ফেলছে, অথচ করার কিন্তু শেষ নেই। কিন্তু ওই আল্লাহওয়ালার অবস্থা কেমন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হে আশিকানে রসুল, ইসলামের কেনা বেচার গুরুত্ব অনেক, নিঃসন্দেহে কেনা বেচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করার একে অপরের সম্পদ কিভাবে গ্রাস করে যেটা তার হারাম হয়ে যায়, এবং হারাম যদি হয়ে যায় তার সব কিছু বরবাদ। সেজন্য কেনা বেচা করার ক্ষেত্রে যেমন বিক্রেতার জ্ঞান রাখতে হবে, তো ক্রেতা হিসেবে ক্রেতারও এই বিষয়ে দীন ইসলাম আমাদেরকে দিক কী দিক নির্দেশনা দিচ্ছে, দিক নির্দেশনাটা কী দিচ্ছে দীন ইসলাম, সেটা আমাদের জানতে হবে। আর যদি এভাবে বলা যায়, আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হচ্ছে অন্তর, অন্তরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি হারাম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অন্তরে কীরকম প্রভাব পড়ছে, আখেরে নবী রসুলে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো, বুখারী শরীফের মধ্যে আসছে, জেনে রাখো নিশ্চয় শরীরের একটি হৃৎপিণ্ড রয়েছে, যখন তা ঠিক থাকে সম্পূর্ণ শরীর ঠিক থাকে, যখন এই হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় সম্পূর্ণ শরীর খারাপ হয়ে যায়। জেনে রাখো সেই হৃৎপিণ্ড হলো অন্তর। সে হৃৎপিণ্ড কি? অন্তর। জানা গেল আমাদের সবচেয়েতে শরীরের এতগুলো পার্টসের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে অন্তর। তো মানুষ যখন গুনাহ করে তখন অন্তরের মধ্যে একটা দাগ লেগে যায়। এভাবে মানুষের অন্তর হারাম খাওয়ার মাধ্যমে, কাউকে ধোকা দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে অন্তরটা খারাপ হতে শুরু করে। শরীরে যেমন ক্যান্সার হলে মানুষ যেমন বাঁচে না, তো অন্তর যখন কালো হয়ে যায়, অন্তর যখন পরিশুদ্ধি লাভ করতে পারে না, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারে না, তো তার ইবাদত বন্দেগী, তার যে ইবাদতের যে একটা বিষয় রয়েছে, ইমানের যে প্রভাব রয়েছে, সেগুলো আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে, সে গুনাহের দিকে দাবিত হয়, ইবাদত তার মজা লাগে না, ভালো লাগে না। তো আল্লাহর দরবারে তৌফিক আল্লাহ আমাদের দান করুক, যাতে আল্লাহ পাক আমাদেরকে এমন দয়া করে যাতে আমরা অন্তরের পরিশুদ্ধতা লাভ করতে পারি। আর অন্তরের পরিশুদ্ধতার জন্য যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হালাল ইনকাম। হযরতে উমর বিন সালী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি হযরতে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত ছিলাম, জিজ্ঞেস করলাম, হে ইমাম, আল্লাহ পাক আপনার উপর দয়া করুন, অন্তর কিভাবে নরম হয়? আমাদের অনেকের প্রশ্ন, আমাদের অন্তর কি হোক, নরম হোক। ইমাম হাম্বলের কাছে যখন জিজ্ঞেস করা হলো অন্তর কিভাবে নরম হয়, ইনি উত্তর দিলেন, মাথা মুবারক তিনি নত করলেন, এরপর মাথা তুললেন, বলল, বাবা, হালাল সম্পদ অন্তরকে নরম করে। হালাল সম্পদ কি করে? অন্তরকে নরম করে। হযরত উমর বিন সালী বলেন, প্রশ্নের উত্তর শুনে আমি ফিরে এলাম, পথে বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হলো। যে বিশ্বর হাফি, ওই তো আরেক দেওয়ানা, আল্লাহওয়ালা প্রেমিক, হ্যাঁ, অনেক বড় আল্লাহওয়ালা আশিকের রসুল বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাইহি, এর সাথে সাক্ষাৎ হলো। তাকে জিজ্ঞেস করলাম, জনাব, অন্তর কিভাবে নরম হয়? তো বললেন, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। আরজ করলাম, আমি ইমাম মোহাম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহের কাছে গিয়েছিলাম, এতটুকু শুনে বিশ্বের হাফি রহমতুল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন, বাহ, খুব ভালো, তিনি তোমাকে কি বললেন? আরজ করলাম, আহম্মদ বিন হাম্বাল, ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ বলেন, হালাল খাওয়াতে অন্তর নরম হয়। তখন বিশ্বের হাফি বললেন, ইমাম আসলে মূল বিষয়টি বলেছেন, মূল কথা হলো অন্তর হালাল জিকিরের মাধ্যমেই নরম হয়, হালাল জিকিরের মাধ্যমে নরম হয়। অন্তর তখনই পরিশুদ্ধতা লাভ করবে যখন অন্তরটা হালাল হবে। হালাল কিভাবে হবে? যখন আমি হালাল রুজি বক্ষণ করব, তো অন্তর নরম হবে। আর ওই অন্তর নরম হলেই তো আল্লাহ পাকের জিকিরটা কাজ দিবে। তো আল্লাহ পাক হযরতে উমর বিন সালী রহমতুল্লাহ বলেন, অতঃপর হযরতে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ এর সাক্ষাৎ হলো, তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। তো তিনি বললেন, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তর নরম হয়। আরজ করলাম, ইমাম আহমদ বিল হাম্বাল রহমতুল্লাহ এর কাছে গিয়েছিলাম আমি, এটা শুনেই তার চেহারার মধ্যে খুশি প্রকাশ পেল, বেশে উঠল, বললেন, ইমাম আহমদ রহমতুল্লাহ তোমাকে কি উত্তর দিয়েছে? আমি আরজ করলাম, ইমাম বললেন, অন্তরে নম্রতা রয়েছে হালাল রিজিকের মধ্যে। এই ইমামের কাছে গিয়েছে, বিশ্বের হাফি কাছে গিয়েছে, আরেকজনের কাছে যায়, এবং ইমাম কি বলেছে ইমাম হাম্বল সেটা শুনিয়ে দেয়। তো বললেন, আমি আরজ করলাম যে হালাল রিজিকে রয়েছে, ইনি এই কথাই বললেন। তো আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন যে ইমাম সাহেব আসলে মূল বিষয়টি বলেছেন, প্রকৃতপক্ষে হালাল খাবার ব্যতীত অন্তর কখনোই পরিচ্ছন্ন হতে পারে না। যেমন এটা ধুয়ে ফেললে কি পরিষ্কার হয়ে যাবে জামা? এর জন্য ডিটারজেন্ট দিতে হবে, ওই পাউডার ইউজ করতে হবে, যে পাউডার দ্বারা দৌত করলে, যে সাবান দ্বারা দৌত করলে কাপড় পরিষ্কার হয়। এমনি যদি আমি যদি সেটা ধুয়ে ফেললাম, তাহলে সেটা তো ধোয়া হয়ে যাবে, দৌত করা হয়ে যাবে, কিন্তু পরিষ্কার হবে না। তো জিকির তো আমরা সবাই করি, ওই জিকিরের যে মধুর ধ্বনি, জিকিরের যে প্রভাব, জিকির যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মকবুল হবে, সেটার জন্য অন্তর নরম হবে, সেটার জন্য আবশ্যক কি? হালাল রুজি। আল্লাহ পাক আমাদেরকে আসানে হালাল রুজি ব্যবস্থা করে দিক, আমিন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই অত্যন্ত যোগ্য শিষ্য হযরতে ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ আলাই কে একবার অনুরোধ করা হলো, জনাব, দুনিয়া বর্জন সম্পর্কিত একটি কিতাব লিখে দিন। দুনিয়া বর্জন, দুনিয়া ছেড়ে দেওয়া সম্পর্কে একটা কি লিখে দিন? কিতাব লিখে দিন। তিনি বললেন, আমি তো এই বিষয়ে কিতাব অনেক আগেই লিখে ফেলেছি। জিজ্ঞেস করা হলো, কোন কিতাব? তো বললেন, আমার ওই কিতাব যাতে কেনা বেচার বিধান বর্ণনা করা হয়েছে, বেচা কেনার বিষয়ে যে কিতাবটা আমি লিখেছি ওটাই। তাহলে কোথায় কেনা বেচা করার বিধান? আর কোথায় দুনিয়া বর্জন করা। কারণ ইমামে আজম বুঝতে পেরেছেন মানুষ কেনা বেচার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে মানুষ একে অপরকে ঠকিয়ে থাকে, একে অপরের সাথে প্রতারণা করতে থাকে, আর এই প্রতারণাকার শিকার হয়ে মানুষ লসের সম্মুখীন হয় আর কালকে আমতের দিন ফাঁসে যাবে, বান্দার হক তালাফি হচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে যদি ব্যবসা করি আমানতদারের সাথে সৎ ব্যবসা করার সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন সম্মানিত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে থাকবেন। কত সৌভাগ্যের বিষয় ব্যবসা করা, হুজুর আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে ব্যবসার মধ্যে প্রতারণা নেই, যে ব্যবসার মধ্যে মানুষকে ঠকানো নেই, যে ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নেই, কিন্তু আফসোসের বিষয় আজকে মানুষ বলে মিথ্যা না বললে ব্যবসা হয় না, নাউজুবিল্লাহ। মানুষ কেমন জানি হয়ে গিয়েছে হালাল বিষয়, আমি টাকা পুঁজি দিলাম, ইনভেস্ট করলাম, সারাদিন শ্রম দিচ্ছি, আমার আপনার একটু অসতর্কতার কারণে আমার এই ইনকামটা, হালাল ইনকামটা হারাম হয়ে যাচ্ছে না তো, বরবাদ হয়ে যাচ্ছে না তো, সেজন্য সতর্ক থাকতে হবে, কেনা বেচার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়ে ইলিম অর্জন করতে হবে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 1210 হাদিসে মুবারাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন সকল ব্যবসায়ীকে বদকার হিসেবে তোলা হবে, কিন্তু যারা তাকওয়া অবলম্বন করে, নেকি ও কল্যাণ করে, সত্য বলে তারা ব্যতীত। তাহলে যারা সত্য অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, নেকি এবং কল্যাণ করে তারা ব্যতীত বাকি ব্যবসায়ীরা বদকার হিসেবে উঠবে। দেখুন না, প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন, তাকওয়া দ্বারা উদ্দেশ্য হল বিশেষ করে কবিরা গুনাহ আর সাধারণ সগিরা গুনাহের অভ্যাস থেকে বেঁচে থাকো। নেকি দ্বারা উদ্দেশ্য হল ব্যবসাকে প্রতারণা খেয়ানত থেকে বাঁচিয়ে রাখা। সত্য বলা দ্বারা উদ্দেশ্য হল পণ্যের ব্যাপারে সত্য বলা, যদি ত্রুটিযুক্ত হয় তবে ত্রুটিহীন প্রমাণ করার চেষ্টা না করা। কিয়ামতে সকল ব্যবসায়ী ফাজির ও ফাসিক অর্থাৎ গুনেহগার হবে, শুধুমাত্র তারা ব্যতীত যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে, তাকওয়া, কল্যাণ, সততা। যে তাকওয়া যার অন্তরে থাকবে, তাকওয়া যার অন্তরে থাকবে সে অপরকে ঠকাবে না, খেয়ানত করবে না, মানুষকে ধোঁকা দেবে না। যার কাছে কল্যাণ থাকবে সে ব্যবসা থেকে নিজে কল্যাণ পাবে, ইনকামের একটা ব্যবস্থা হচ্ছে তার মাধ্যমে অপরে কল্যাণ পাচ্ছে, আর সৎ ব্যক্তি কোনোদিন দুর্নীতি করবে না। দুর্নীতি বুঝেন তো, মানুষকে ঠকানো, প্রতারণ করা, ত্রুটিযুক্ত, ত্রুটিহীন। যদি এমনটা হয় ত্রুটিযুক্তগুলো আলাদা করে দেওয়া হয়, যেগুলো ভালো সেগুলো আলাদা করে দেওয়া হয়, ভালোটার রেট এবং ত্রুটিটার রেট আলাদা হতে পারে না। অনেকে ত্রুটিযুক্ত জিনিসটাও নিয়ে যায়। আমরা অনেক সময় মনে করি আমরা যে বেগুন কিনতে যাই, সাধারণ বেগুন, যদি আপনি সবজি কিনতে যান, অনেক জায়গায় এমন আছে ত্রুটিযুক্ত, যেগুলো পোকাওয়ালা বেগুন সেগুলো সব আলাদা করে, ফুলকপি বলেন, বাঁধাকপি, আলাদা করে ফেলে। কারণ অনেকে শুধু গরুর খামারের জন্য, হ্যাঁ, গবাদি পশু লালনে অনেক সময় দেখাচ্ছে এমন কিছু সবজি যেগুলা গরের পশুরা খাচ্ছে, যেগুলা গৃহপালিত পশু, তাদের জন্য নিয়ে যাচ্ছে। তো যেটা গরু খাবে, যেটা গৃহপালিত পশু খাবে, সেটা যদি মানুষকে চালিয়ে দেওয়া হয় তা মানুষ প্রতারিত হচ্ছে। এবার মানুষও তো, মানুষের জায়গা থেকে মানুষ তো ভালো আচরণ করছে না, কিভাবে বিভিন্ন বয়সে বিভিন্নভাবে দিন শেষে দেখা যায় ব্যবসায়ী প্রতারণার শিকার হচ্ছে। সারাদিন মানুষকে টকালো, কোনো না কোনো কাস্টমার তাকে এমনভাবে ধোঁকা দিয়ে দিল যে কোনো না কোনো টাকার নোটটা জাল চলে আসলো, সারাদিনের ইনকাম যেটা লাভ হওয়ার কথা সেটা তার লোকসানের মধ্যে চলে আসছে। কিতাবের মধ্যে আসছে জাল নোট ব্যবহার করা, সেটা বলছে এটা এমন গুনাহ যে ইহিয়াউল উলুম কিতাব রয়েছে, অপ্রচলিত টাকা, যে টাকাটা প্রচলন নেই, এটা সর্বব্যাপী জুলুম। বড় কথা হলো এটা গুনাহে জারিয়া হতে পারে, আমরা সওয়াবে জারিয়া শুনছি, মানে একটা এমন কাজ করছি যেটা সওয়াব চলতে থাকবে, তো গুনাহে জারিও আছে। কেমন? মনে করেন এক পক্ষ দ্বিতীয় জনকে জাল নোট দিল, সে প্রতারণার শিকার হলো, সেটা তো সে আগুন দিয়ে জ্বালাই দেয় নাই, সে পানিতে ভাসিয়ে দেয় নাই, সে অপরকে দিয়েছে, এ আরেকজনকে দিয়েছে, উনি আরেকজনকে দিয়েছে, উনার থেকে আরেকজন নিয়েছে। তো প্রথম ব্যক্তি যিনি এই প্রতারণার কাজ করেছে তার আমল নামার মধ্যে গুনাহ সবগুলো মিটার উঠতে থাকবে। এদের সবার তো হবে হবে, যিনি ফার্স্টে দিয়েছেন সব কিছুর গুনার মাত্রা তার কাছে লেখা হবে, কারণ তার থেকে এটা সূত্রপাত হয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে কেনা বেচা তো আছে আসে, মুসলমান হিসেবে একজন একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলা মুসলমানদের হকের ব্যাপারে খেয়াল রাখার সে তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাশমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি রহম করুন যখন সে বিক্রি করে, ক্রয় করে এবং দাবি করে তখন নম্র হয়। অর্থাৎ বিক্রি ক্রয় দাবি কি হয়? নম্র হয়। বিক্রির সময় নম্র হবার অর্থ হলো গ্রাহককে কম বা খারাপ জিনিস দেওয়ার চেষ্টা না করা। একজন ক্রেতাকে গ্রাহককে কম দেওয়া, ওজনে কম দেওয়া, খারাপ জিনিস তাকে বুঝাই দেওয়া, এগুলো থেকে যাতে চেষ্টা না করে। আর ক্রয়ের সময় নম্র হবার অর্থ হচ্ছে মূল্য নির্ধারণ করা, ভালোভাবে পরিশোধ করা। যেমন ব্যবসায়ী দোকানদার দোকানদারকে যাতে বিরক্ত না করা। অনেক সময় হয় না, যে জিনিসটা বুঝে আসে না এমন দাম করলাম বিরক্ত করা, এমন যাতে না হয়। দাবির ব্যাপারে নম্র হওয়ার অর্থ হলো যখন সে কারো কাছে টাকা পায় তখন নম্রতার সাথে চাওয়া, নম্রভাবে চাওয়া। অপারক প্রতিগ্রস্তকে সময় দেওয়া, সে পারছে না তাকে একটু সময় দেওয়া, টাইম দেওয়া যে একটু পরে আপনি দেন, সমস্যা নেই, তাকে সুযোগ করে দেওয়া। আর তার প্রতি সংকীর্ণতা না দেখানো। তার মাঝে এই তিনটে গুণ একত্রিত হবে, সে আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই ইহাউল উলুম কিতাবের মধ্যে বলেন, ব্যবসায় সত্য পথে চলা নিয়মিত নফল ইবাদত করার চাইতে বেশি কঠিন। অনেক সময় মানুষ ফরজটাই কোনো রকম পড়তেছে, নফল নামাজ পড়াটা অনেক জন্য কঠিন হয়ে যায়। বলা হচ্ছে ব্যবসায়ী সৎ পথে চলা এর চাইতেও কঠিন। তাই এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই বলেন, অর্থাৎ সৎ ব্যবসায়ী আল্লাহ পাকের কাছে ইবাদত গুজারের চেয়ে উত্তম। আল্লাহ পাক বেচা কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। কারণ অনেকে মনে করে ব্যবসা করতেছি, আরে এই ব্যবসা করে এটা সুন্নাত, এটা ইবাদত, তো হালালভাবে যদি আপনি ব্যবসা করতে যান, ঠিকঠাক পরিপাটি সুন্দরভাবে যদি করতে যান, তো দশজন যারা দুঃখাবাজি করতেছে, প্রতারণা করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে, মুসলমানদেরকে ঠকাচ্ছে, তার মতো ইনকাম আপনার হবে না, তার মতো ইনকাম আপনার হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন, ইসলামের মধ্যেই তো বরকত, হালালের মধ্যেই তো বরকত। যে পশুটা হালাল, যেমন কুরবানের মধ্যে আমরা কুরবানি মধ্যে কুরবানি বলেন গরু মহিষ ছাগল, এগুলো জবাই হচ্ছে না বাজারে, তাহলে এত সংখ্যক গরু ছাগল লাখ লাখ পশু কুরবানি হচ্ছে, জবে হচ্ছে, আমরা গোশত কিনছি, এরপরও কি কমে যাচ্ছে? দেখেন বাচ্চা কয়টা দিচ্ছে, গরু একটা বাছুর দিচ্ছে, ছাগল একটা দুইটা বা তিনটা সর্বোচ্চ এরকম বাছুর দিচ্ছে, কিন্তু কুকুর দেখুন সে অনেক বাচ্চা দিচ্ছে, কিন্তু বছর শেষে দেখা যায় হালাল প্রাণীর সংখ্যাই বেশি থাকে। তো কুকুর তো জবাই হচ্ছে না, কুকুর তো বাজারে বিক্রি হচ্ছে না, তাহলে যে জিনিসটা আল্লাহ তাআলা হালাল করেছে ওই হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছে। আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। হয়তো আমার ইনকামটা কম হতে পারে, যদি এটার মধ্যে আল্লাহ তাআলার দরবারে সবর করি, শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করবেন। অনেকে চায়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর এখন কেনা বেচা নিয়ে এত ঘটনা এত কাহিনী তো আগে শুনি নাই, আমি বিস্তারিত আরও জানতে চাই। তো টাইমের স্বল্পতা, নির্দিষ্ট টাইমের মধ্যে বয়ান শেষ করতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব বাহার শরীয়তের দ্বিতীয় খণ্ড ১১তম পরিচ্ছেদ, এখানে কেনা বেচার কিন্তু বর্ণনা রয়েছে, তো এক আমি তো ব্যবসা করি না, তো যে ব্যবসা করে সে ব্যবসায়ী হিসেবে, কিন্তু আমরা সবাই জনসাধারণ, আমরা সবাই ক্রেতা, ক্রেতা হিসেবে আমাদের ওই কিতাব অধ্যয়ন করা দরকার, বাহারের শরীয়ত। তো আল্লাহ পাক আমাদেরকে শরীয় রহনুমা নেওয়া, শরীয় যে বিষয়টি রয়েছে প্রত্যেকটা চালচলনে আল্লাহ তাআলা দীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা দীন ইসলামের মধ্যে অপূর্ণতা রেখেন নাই, একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের দ্বারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমার আখিরাত যাতে বরবাদ না হয়, আমি আমল করছি আমল যাতে বরবাদ না হয়, আমার ইবাদত ইবাদত যাতে বরবাদ না হয়, আল্লাহর দরবারে শুকরিয়া করব এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক যতটুকু পাই এর মধ্যে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা সেটা মেনে নিব, নিব ইনশাআল্লাহ, অল্পের মধ্যে তুষ্ট, আল্লাহ যতটুকু দিয়েছে শুকরিয়া, যতটুকু আল্লাহ ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, বেশি হলেও শুকরিয়া, কম হলেও শুকরিয়া, থাকলেও শুকরিয়া, না থাকলেও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ এতে খুশি হয়ে যায়। আর শুকর গুজার বান্দাকে আল্লাহ পছন্দ করে, শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কারো টাকা পয়সা ইনকামে কম হতে পারে, আল্লাহ দুইটা চোখ দিয়েছে, আল্লাহ দুইটা কি দিয়েছে, যদি কেউ কারো অক্সিজেনের প্রয়োজন হয় হসপিটালে গিয়ে ভর্তি থাকলে আল্লাহ সবাইকে হিফাজত করে দেখো, মুখের মধ্যে অক্সিজেন লাগাই দে, ভাই সে এত ঘন্টা অক্সিজেন ব্যবহার করছে, বিল উঠায় না, এত ঘন্টা অক্সিজেন ব্যবহার করছে, আরে ভাই সে তো স্টক করছে, আইসিইউর মধ্যে রাখা হচ্ছে, প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে বিল উঠানো হচ্ছে। তাহলে যে রব্বুল আলামিন আমাদেরকে শ্বাস নেওয়ার নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছে, যে চোখ দ্বারা আমরা দেখি, যে কান দ্বারা আমরা শুনি, যে পেটের মধ্যে আমাদের খাদ্যদ্রব্য হজম হয়, যে জিহ্বা দ্বারা আমরা স্বাদ অনুভব করি, যে নাক দ্বারা আমরা ঘ্রাণ নিই, যে পা দ্বারা আমরা চলি, যে হাত দ্বারা আমরা ধরি, কত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আমাদের শরীরের মধ্যে দিছে, আমাদের বডির মধ্যে আল্লাহ তাআলা কত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, কোটি টাকা দিয়ে তো পাওয়া যায় না এই নিয়ামত। তো যদি কেউ বলে অভাবই, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে তো সবাই অভাবই, সবাইকে একেবারে সবকিছু যদি পরিপূর্ণ করে দিত তাহলে সে আল্লাহকে আল্লাহ ডাকা তো ভুলে যেত। বড় বড় বাদশাহ নমরুদ ফেরাউনের ঘটনা আমরা শুনি নাই, তো এমন ক্ষমতা, এমন টাকা, এমন দৌলত, এমন সম্মানের দরকার নাই, যে সম্মান, যে ধন দৌলত, যে অবস্থায় থাকার কারণে আল্লাহ রসুলকে যদি কেউ ভুলে যায় সে অবস্থার দরকার নাই। আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ আমাকে ওই অবস্থার মধ্যে রাখো, আল্লাহ তুমি আমাদেরকে উত্তম রিজিক দান করো, শুকর গুজার বান্দা বানাও, আল্লাহ আমাদেরকে ওই তৌফিক দান করো, যেটা চললে আল্লাহ তুমি যেমনটা চললে, যে হালতে থাকলে, যে অবস্থায় থাকলে আল্লাহ তুমি খুশি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো। তা আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি দান করুক, আমিন। সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা নিজের জন্য যেটা পছন্দ করি সেটা যেন অপরের জন্য পছন্দ করি, কল্যাণকামী যাতে আমরা হই। কারণ আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যে কেউ আমাকে ঠকিয়ে চলে যাক, আমি কি পছন্দ করি বলেন না, আপনাকে কেউ ঠকায় দিবে আপনি কি পছন্দ করবেন সেটা? যে জিনিসটা আমি পছন্দ করি না, কারো থেকে প্রতারিত হওয়া আমি পছন্দ করি না, তো আমি কিভাবে অপরের সাথে প্রতারণা করি, আমি কিভাবে অপরের সাথে ধোঁকাবাজি করি? আল্লাহর হাবিব আলাইহিস্সালাম ইরশাদ করেন কি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের ভাইয়ের জন্য ওই বস্তু পছন্দ করবে না যা নিজের জন্য পছন্দ করো। বুখারী শরীফের মধ্যে আসছে। তো আমরা যে জিনিসটা নিজের জন্য পছন্দ করি, আমার মুসলমান ভাইয়ের নিজের ভাইয়ের জন্য আমরা সেটা পছন্দ করব। আমরা কাউকে ঘৃণা করব না, আমরা কারো প্রতি বিদ্বেষ রাখবো না, টাকা পয়সার লোভ লালসা আমাদের অন্তরের মধ্যে রাখবো না। যখন অন্তরের মধ্যে লোভ চলে আসে ওই লোভের বশীভূত হয়ে তো মানুষকে ঠকায়। যখন ইনকাম আল্লাহ যতটুকু দিয়েছে এর শুকরিয়া জ্ঞাপন যখন বন্ধ করে দেওয়া হয় তখন তো অপরকে ঠকানো হয়। দিন শেষে, দিন শেষে কি হয়, দিন শেষে যদি গুস্তাওয়ালা যদি ক্রেতাকে ঠকিয়েছে, হয়তো মাছওয়ালা গুস্ত কিনতে গিয়েছে, তো গুস্তাওয়ালা দেখা যাচ্ছে সে মুদি দোকানে ঠকেছে, মুদি দোকান দেখা যাচ্ছে ফার্মেসিতে ঠকেছে, ফার্মেসিওয়ালা দেখা যাচ্ছে সে গিয়ে হয়তো গুস্ত মাছ কিনতে ঠকেছে। এক একজন অপরজন থেকে প্রতারিত হচ্ছে। যদি নিজের জায়গা থেকে প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা প্রকারের লোক, শ্রেণীভেদে নাম উল্লেখ করার দরকার না, আপন আপন জায়গার মধ্যে সবাই যদি সৎ হই, তাহলে কারো দ্বারা কেউ প্রতারিত হবে না। আমি যে টাকাটা ইনকাম করলাম আকরকে ঠকিয়ে, আমি গিয়ে আরেকটা কিনতে যাচ্ছি, সেখানে আমাকে ঠকাই দিল, কোনো জায়গায় ফরমালিন লাগাই দিল, সেখানে দেখা যাচ্ছে আরেক জায়গায় যাতে গুজনে কম দিয়ে দিল, আরেক জায়গার মধ্যে দেখা যাচ্ছে সে টাকা অর্জন করলো, তার কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, টাকা সব ডাক্তারের পিছে চলে গেল। এইভাবে মানুষ একে অপরের মধ্যে প্রতারিত হচ্ছে। তো কেনা বেচা সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই জন্য আমাদেরকে দরকার যে আল্লাহওয়ালাদের জীবনে অধ্যয়ন করা, আল্লাহওয়ালাদের জীবনী অধ্যয়ন করা। তো বয়ান শেষের দিকে আমি আপনাদেরকে একটা আজব ঘটনা শোনাবো, শুনতে রাজি আছেন আপনারা? একটা আজব ঘটনা শোনাবো, অবাক হয়ে যাবে যে যদি ইস পরিবেশটা কেমন ছিল। হযরতে সিররি সাখতি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি, সিররি সাখতি সাদরা শরীফে বুজুর্গের মধ্যে নাম আছে, সাদরিয়া কাদরিয়া আত্তারিয়ার মধ্যে অনেক বড় কাদরিয়া সিলসিলার মানে সিররি সাখতি অনেক বড় বুজুর্গ, জুনাইদ বাগদাদি এগুলোর নাম তো আমরা জানি, বড় বড় বুজুর্গ। তো সিররি সাখতি রহমাতুল্লাহ আলাইহি ইনি অনেক বড় কামিল ওলি ছিলেন, তো তিনিও ব্যবসা করতেন। আচ্ছা হুজুর আপনার ব্যবসাটা কেমন? তিনি একবার বিক্রি করার জন্য 60 দিনার 60 স্বর্ণমুদ্রা বাদাম কিনলেন, 60 স্বর্ণমুদ্রা আর কি কিনলেন, বাদাম কিনলেন, এবং নিজের ডায়েরিতে লিখে রাখলেন এই বাদাম আমি 63 দিনারে বিক্রি করব। 60 দিনারে নিয়ে কয় টাকা দিয়ে বিক্রি করবে? 63 দিনারে তিনি বিক্রি করবে। কিছুদিন পর বাদামের দাম বেড়ে গেল, 60 দিনার দিয়ে কেনা বাদাম 90 দিনারে গিয়ে ঠেকল, 60 দিনাতে কত হয়ে গেল? 90 হয়ে গেল। একদিন তার কাছে কেউ এসে জানল যে বাদাম কিনবে, হুজুর আমার বাদাম লাগবে, বলে নাও। লোকটি জিজ্ঞেস করলো দাম কত? বলছে 63 দিনার 63 দিনার। এই অবাক হয়ে গেল। তো যিনি বিক্রি করে বিক্রেতা তিনি আল্লাহর ওলি সিররি সাখতি রহমাতুল্লাহ আলাই, আর যিনি কিনছেন তিনি আল্লাহওয়ালা লোক, পরেজগার লোক, নেককার লোক। তো বলছে হুজুর বাদামের দাম তো 90 টাকা হয়েছে, আপনি জানেন না কয় টাকা হয়েছে? 90 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। হযরতে সিররি সাখতি রহমাতুল্লাহ আলাই বললেন আমি নিজের সাথে ওয়াদা করেছি বাদাম 3 দিনার মুনাফা করব। বাদাম বেচে কয় দিনার মুনাফা করব? 3 দিনার মুনাফা করব। সুতরাং বাজারের দাম যাই হোক আমি 60 দিনারে কিনেছি, এখন 63 দিনারে বিক্রি করব, এ হলো ফাইনাল। তো এই ক্রেতা কী হবে? খুশি হবে, আর দেন তো ভাই সব দেন, আরও থাকলে গোডাউনে নিয়ে আসেন, আমাদের অবস্থা যেটা হয় আর কি। তো ক্রেতা কী বললো শুনে অবাক হয়ে যাবেন, বললো আমি 90 দিনারে কিনবো। কত দিনারে কিনবো? 60 টাকা কিনছে বলে দিয়েছে আমি 63 দিনারে বিক্রি করব, বাজার মূল্য চলতেছে 90, আর ক্রেতা বলতেছে আমি 90ই দিব আপনাকে। হযরতে সিররি সাখতি রহমাতুল্লাহ বললেন আমি তো 63 দিনারে বিক্রি করব। তো একে অপরের কল্যাণ কামী, দেখেন এ চাইতেছে না অপর ভাই আমার এই ব্যয় যাতে ঠকে না যায়, আমার তো 60 দিনারে কেনা আছে, আমি 63 দিলে আমার হয়ে যাচ্ছে, আমার 90 দরকার না, এর মধ্যে আমার লাভ আসা, আমার দাম আমি তো বেশি দাম দিয়ে কিনিনি, তাহলে আমি অল্পের মধ্যে আমার হয়ে যাচ্ছে। আর যে ক্রেতা আল্লাহওয়ালা সেও চাই সিররি সাখতি যেভাবে অন্যান্য ব্যবসায়ীরা লাভ করছে সিররি সাখতিও লাভ করুক। যদি আমি অন্য দোকান থেকে কিনতাম আমাকে তো 90 টাকা দিয়ে 90 দিনারে কিনতে হতো, তাহলে আমি 90 টাকা দিয়ে 90 দিনারেই নেব। তো উভয়ের মাঝে এমন অবস্থার মধ্যে কেনা বেচাই হলো না, অবস্থা কি হলো? ক্রেতার চাওয়া বিক্রেতার লাভ হোক, আর বিক্রেতার চাওয়া ক্রেতার মঙ্গল হোক। তো ব্যাস বিতর্কে পড়ে ক্রেতা বাদাম কিনলেন না, সিরাজ সাখতি রহমতুল্লাহ আলাইহির বাদাম বিক্রি হলো না, উনি চলে গেলেন, অবশেষে ক্রেতা খালি হাতেই ফিরে গেল। তা আল্লাহওয়ালা দেখেন ক্রেতা বিক্রেতার এমন রহস্য ঘটনা, আমরা তো মনে করেন বলতে গেলে অনেকে প্রথম শুনতেছি। তা আসলে বাজার যে মূল্য সেই মূল্য চাইলে ইনি বিক্রি করতে পারতেন, এটা আল্লাহওয়ালাদের তাকওয়া পরেজগারিতা, আল্লাহওয়ালাদের চলা, এটার মধ্যে আল্লাহ তাআলা অন্যরকম বরকত ইনাদেরকে দিয়ে দিয়েছেন। তা আল্লাহ পাক আমাদেরকেও এমন দয়া করুক যাতে আমরা মুসলমানদেরকে ঠকানো, মুসলমানদেরকে প্রতারণা করা, মুসলমানদের সাথে দুর্ব্যবহার করা, এগুলা থেকে যাতে বিরত থাকতে পারি। অনেক দোকান আছে মানুষ দর করা, এটা কিন্তু সুন্নাত আছে। একটা জিনিস কিনতে গেলে দর দাম করা সেটা কি আছে? সুন্নাত আছে। আফসোসের বিষয় অনেক সময় যদি একটা জিনিস কিনতে যদি যাই, ক্রেতা বিক্রেতাকে ভয় পায়, বিক্রেতাকে কি পাই? স্বাভাবিক, সাধারণ ক্রেতা জনসাধারণ যখন মার্কেটে যায় জিনিস একটা দাম জিজ্ঞেস করে, তখন যদি একটু কম যদি বা বলে ফেলে যে আমার সামর্থ্য অনুসারে আমি বললাম এতটুকুর মধ্যে হয় কিনা, অন্য সময় দেখা যায় ক্রেতাকে দুর্ব্যবহার করে, করে কিনা, দুর্ব্যবহার করার কারণে তার মনের মধ্যে কষ্ট দিল। মুসলমানদেরকে কষ্ট দেওয়াতে সেটা হারাম রয়েছে। আবার অনেক ক্রেতাও আছে কেমন, যে জিনিসটার বাজার মূল্য জানো, অহেতুকভাবে বিক্রেতাকে পেরেশান করে, আছে না, যেটা চলেই 60 টাকা সে যদি বলে 20 টাকা 30 টাকা তাহলে কি হবে? মানে অহেতুকভাবে বিক্রেতাকে পেরেশান করার নিয়তে যদি এটা করে তখন তার জন্য সেটা গুনাহ হবে। তাকে কষ্ট দেওয়ার, তার সাথে তো ফাসলামি করার তো কোনো মানই হয় না। তো বোঝা যায় বর্তমান অবস্থায় যদি মার্কেট শপিং মল বলেন এমন জায়গার মধ্যে মানুষ প্রতারিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, দুর্ব্যবহার হচ্ছে, জগরাজাটি হয়ে যাচ্ছে, এমনকি এমন ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে, কেউ যদি হালালভাবে চলে, মনে করেন 5টা দোকান আছে, 5টা দোকানের মধ্যে যদি কেউ সৎভাবে ব্যবসা করে, একজন যদি সৎভাবে ব্যবসা করে বাকি 4 জন তার উপর বল প্রয়োগ করছে, আমরা যেভাবে করি তোমাকেও সেভাবে করতে হবে, আমরা যেভাবে করি তোমাকেও সেইভাবে করতে হবে, তোমাদের কারণে আমরা লাভ কম করবো সেটা হতে পারে না, এই হলো বর্তমান অবস্থা। সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ব্যবসা বাণিজ্য করি আমরা, আমরা মুসলমানদের হকের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করি যাতে আমাদের জবানে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো কাজ, ইনকামের জন্য আমাকে করতে হবে, এটা এক প্রকার সেবা দেওয়া এবং আমার হালাল রুজির একটা মাধ্যম, এই সেবা এবং হালাল রুজি যাতে হারাম হয়ে না যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রুজির মধ্যে বরকতদান করুক। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল একটা ব্যবসায়ী মজলিস রয়েছে, তাজিরান মজলিস, মজলিসে ব্যবসায়ী। তো আমি অনুরোধ করবো যারা ব্যবসা বাণিজ্য করেন, তাজির মজলিস আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আপনি সংযুক্ত হয়ে যান, তাদের সাথে একত্রিত হয়ে আল্লাহ তাআলার রাহে মাদানী কাফেলায় সফর করুন, 3 দিনের ব্যাপারে সফর করুন, 12 দিনের করুন, 1 মাসের করুন, যতটুক সম্ভব হয় কমপক্ষে 3 দিন আপনি যদি এই সফর করেন মাদানী কাফেলায় আল্লাহ তাআলার রাহে বের হন, তা আপনি উপলব্ধি করতে পারবেন যে কোন কাজটা আমার জন্য করা দরকার, কোন জিনিসটা আমার করা দরকার না, হালাল হারাম বিষয়ে আপনার জানার সৌভাগ্য হবে। আর এই একটু সতর্কতা অবলম্বন করা ইনশাআল্লাহ এটার বরকতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দান করবেন। হ্যাঁ, আপনি যদি ভালো চলেন আল্লাহ কবুল করে, তাহলে জান্নাত তো আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য তো জান্নাত বানিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্যই তো জান্নাত বানিয়েছেন, তাই নিয়ামত আমাদের জন্য। তো নিয়ামত কেমনি এমনি দিয়ে দিবে, সতর্কতা অবলম্বন করতে হবে, যেমনটা চলা দরকার সেভাবে চলতে হবে। তো দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্ম আমাদেরকে নেককার হওয়ার জন্য উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। তো আপন আপন জায়গা থেকে আমরা চেষ্টা করি নিজে ভালো হওয়ার জন্য, নিজের জায়গা থেকে যতটুকু পারি আমরা ভালো হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান শেষে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা বাণী আমরা শুনি হালাল রুজি ব্যাপারে। নাম্বার 1, পবিত্র উপার্জনকারীর জন্য হলো জান্নাত। আবার শুনি, পবিত্র উপার্জনকারী, তাহলে উপার্জন পবিত্র অপবিত্র হয়, আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র উপার্জনকারীর জন্য হলো জান্নাত। নাম্বার 2, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ সমূহ আদায় করার পর একটি ফরজ। আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছে এগুলোর মধ্যে একটা ফরজ অন্যতম, ফরজ সমূহ আদায় করার পর যে হালাল রুজি করা, মালিক কর্মচারী উভয়ের জন্য প্রয়োজন অনুযায়ী ইজারা অর্থাৎ চুক্তি শরী আহকাম শেখা ফরজ, না শিখলে গুনেগার হবে। কর্মচারী রাখার সময়, চাকরির মেয়াদ, ডিউটির সময়, বেতন ইত্যাদি পূর্ব থেকে নির্ধারণ করা জরুরি। আপন কর্মচারী হলে অফিস বা দোকানে আসা যাওয়ার সময় সঠিকভাবে লিখুন, যদি মিথ্যা বলা হয় ডিউটি কম করার পর পুরো বেতন নেওয়া হয়, গুনেগার ও জাহান্নামের আজাবের হকদার হতে হবে। বেতন বাড়ানো বা পদোন্নতি ইত্যাদির জন্য জাল সার্টিফিকেট বানানো নাজাইজ ও গুনাহ। প্রতারণা করা, যেটা আমার কাছে নাই সেটা প্রেজেন্ট করে পদোন্নতি করা, এ সমস্ত কাজ মানা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি, সবাই দুজন হয়ে বসে মহাব্বত নিয়ে সাপ্তাহিক দরুদ শরীফগুলো আমরা ইনশাল্লাহ শুনি। হযরতে সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, দাঁড়ানো থাকলে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এভাবে দরুদ শরীফ পাঠ করলে তারপর রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রহমতুল্লাহ আলাই কতিপয় বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করা সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে বসিয়ে দিলেন। তো সবাই আশ্চর্যজনিত হলেন, তিনি কোন সম্মানিত ব্যক্তি। যখন উনি চলে গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, সে যখন দরুদ শরীফ পড়ে এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাল্লাহ। উম্মতের শাফাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইনশাআল্লাহ এখন জিকির হবে, সম্ভব হলে দুজন হয়ে বসে কিবলামুখী হয়ে ইনশাআল্লাহ একসাথে জিকির করব। আসুন জিকিরের পূর্বে দরুদ শরীফ পাঠ করে নিই।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াস والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা
ভাইরা, দোয়ার সময় হয়েছে। আসুন চোখ বন্ধ করে অতীতের গুনাহকে স্মরণ করে করে তওবা করে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। হতে পারে এটা আমাদের জীবনের শেষ দোয়া, আমাদের আখেরি দোয়া মনে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে করে দোয়া করার চেষ্টা করি। আল্লাহুম আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين جزا الله عنا سيدنا ومولانا محمدا ما هو أهله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکلیں حل کر شہ مشکل کشا کے واسطے کربلائے رت شہید کربلا کے واسطے قادری کر قادری رکھ قادریوں میں اٹھا قدر عبد القادر قدرت نما کے واسطے یا اللہ ہمرا گنہگار تمہارے دربارے গুনাহের দুইটা খালি হাত উঠিয়ে দিয়েছে। যে সময় অনেকে ঘোরা ফেরার মধ্যে রয়েছে, অনেকে গল্প গুজবের মধ্যে রয়েছে, অনেকে টিভির সামনে রয়েছে, আল্লাহ তুমি দয়া করেছো, মেহরবানি করেছো, নামাজ আদায় করে তোমারই ঘর মসজিদে আসার সৌভাগ্য দিয়েছো। আমরা তেলাওয়াত শুনেছি, নাতে মুস্তাফা শুনেছি, সুন্নতে বরা বয়ান শ্রবণ করে, জিকির এবং সালাম পেশ করে আল্লাহ তোমার দরবারে গুনাহের দুইটা হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এমন কোন গুনাহ নেই যা আমরা করে নাই। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কত গুনাহে জর্জরিত হয়েছে। আল্লাহ আল্লাহ গুনাহ করে আমরা পালিয়ে যাই নাই, তোমারই দরবার আত্মস আল্লাহ আমরা প্রত্যাবর্তন করতে চাই, আমরা ফিরে আসতে চাই, গুনাহ থেকে ফিরে আসতে চাই। আল্লাহ আমাদেরকে তওবাতুন নসুহা নসিব কর। আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি করার তৌফিক দান কর। আল্লাহ নেকি করার তৌফিক দান কর। আল্লাহ আল্লাহ দুনিয়াতে চলতে গিয়ে আমরা তওবা করার পর শয়তান আমাদের পিছে লেগেই থাকে, আল্লাহ কোনো না কোনো গুনার মধ্যে লেগে যেতে চাই। আল্লাহ আল্লাহ তুমি ইবলিস শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ নফসে আম্মারা থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ নফসের খারাপ অভ্যাস থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ গুনাহের কারণে গুনেহগার ব্যক্তিকে কবরে আজাব দে, এত বেশি আজাব দে এদিকের হাট অন্যদিকে চলে যায়। আল্লাহ গুনেহগারের কবরে সাপ বিচ্ছু লেলিয়ে দেওয়া হয়। আমরা দুনিয়ায় ঠান্ডা গরম সামান্য মশার কামর মাছি বসলে আমরা সহ্য করতে পারি না, সাপ বিচ্ছুর কামর কেমনে সইব। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের ওই মা বাবার জন্য দোয়া চাই। আমাদের অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অন্ধকার কবরে শায়িত হয়েছে। আল্লাহ জানি না কবরের মধ্যে কোন হালতে আছে। আল্লাহ আমাদের মৃত মা বাবার জন্য মাগফিরাতের দোয়া চাই। আল্লাহ তাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দাও। আল্লাহ অনেকের স্ত্রী নেই, অনেকের সন্তান নেই, অনেকের মা বাবা নেই, অনেকের দাদা দাদি নেই, অনেকের শ্বশুর শাশুড়ি নেই। আল্লাহ জানি না আমাদের পরিবার থেকে কারা কারা বিদায় নিয়েছে, আল্লাহ আমাদের পরিবার খানদান থেকে যারা বিদায় নিয়েছে সবাইকে বিনা হিসেবে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ, হারাম থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, অনেক পরিবারের মধ্যে হাহাকার চলছে আল্লাহ, অনেক আল্লাহ গরিব লোকের কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ, অনেক মধ্যবিত্ত পরিবারের মধ্যে আল্লাহ লজ্জার মধ্যে রয়েছে আল্লাহ, কারো থেকে চাইতে পারে না, খুব কষ্টে দিন অতিবাহিত হচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সবর করার তৌফিক দান করো আল্লাহ, হারাম থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ কারো মুখাপেক্ষী হওয়া থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ, যতদিন হায়াত থাকবে তোমার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ, দুনিয়ার অলসতার কারণে যাতে ইবাদতে কমতি না হয় আল্লাহ, আল্লাহ ইবাদত করার শক্তি সামর্থ্য তৌফিক দান করো আল্লাহ, যতদিন বেঁচে থাকবো দাঁড়িয়ে নামাজ পড়ার যত যত রুকু সিজদা করার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ শারীরিক, আল্লাহ শারীরিক শক্তি ইবাদতের শক্তি তুমি নসিব করো আল্লাহ, আমাদের এই শরীরের শক্তি দ্বারা তোমার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসার মধ্যে হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ, হারাম থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ, চাকরির মধ্যে পদোন্নতি দান করো আল্লাহ। আল্লাহ যারা প্রবাসী রয়েছে হালাল রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ অনেকে দূর দূরান্তে রয়েছে আল্লাহ, দোয়া চেয়েছে মাদিনী চ্যানেলের মাধ্যমে, অনেকে এখানে হাত তুলে দিয়েছে আল্লাহ, অনেকে মামলা মোকদ্দমার শিকার হয়েছে, মামলা মোকদ্দমা থেকে খালাসি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পেরেশানগ্রস্তদেরকে পেরেশানি দূর করে দাও আল্লাহ, মুসিবতগ্রস্তদের মুসিবত দূর করে দাও আল্লাহ। আল্লাহ অনেকেই নিয়ত করেছে আল্লাহ নেককার পাত্রীর সন্ধানে রয়েছে, অনেকের বেটি অনেকের বোন আল্লাহ উপযুক্ত হয়েছে, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা নিঃসন্তান সন্তান নেই আল্লাহ তুমি নেককার সন্তান নসিব করো আল্লাহ, বিনা অপারেশনে সহি সালামতে নেককার সন্তান নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের যাদের সন্তান সন্ততি রয়েছে আল্লাহ তুমি তাদেরকে নেককার বানাও, পরিষ্কার বানাও, নবী আলীর দুশ্মন থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদের পরিবার পরিজনকে আশিক রসুল বানাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। অনেকেই হসপিটালের মধ্যে আল্লাহ রয়েছে, অনেকের আল্লাহ আপনজন অসুস্থতার মধ্যে রয়েছে, অনেক কারো বাবা কারো মা কারো স্ত্রী কারো সন্তান এক একজন এক এক পরেশানগ্রস্ত আল্লাহ, টাকা যাচ্ছে সময় যাচ্ছে কষ্টে ভুগছে আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজন সবাইকে সুস্থ রাখো আল্লাহ, যারা যারা অসুস্থ তুমি শিফা দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে মদিনার বিমারী বানিয়ে দাও, নবীর প্রেমের রোগ আমাদেরকে দান করো আল্লাহ, নবীর মোহাব্বতের ভালোবাসা আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। অনেকের ঘরের মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে ঘরোয়ার আল্লাহ বউ শাশুড়ির মধ্যে বাবা মায়ের মধ্যে আল্লাহ ঘরের মনোমালিন্য দূর করে দাও আল্লাহ, আমাদেরকে আল্লাহ ঘরের মধ্যে শান্তি নসিব করো আল্লাহ। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে জানি না কার কি আশা নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করে আল্লাহ টিভি চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ ইস্তামায় অংশগ্রহণকারীর হাত উঠিয়েছে আল্লাহ, মদিনায় তৈবার শুশীতল ঠান্ডি ঠান্ডি হাওয়ার সিলায় আমাদের প্রত্যেকের নেক উজাইস ফরিয়াদ কবুল করে না, আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত দিয়ে দাও, যারা একবার গিয়েছে বারবার তৌফিক দান করো, বুলালো হাম গরিবো কো বুলালো ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ আমাদেরকে মদিনার বা আদব হাজরে নসিব করে দাও, মদিনার ওলিতে গলিতে ঈমান ও আফিয়াতের সাথে শাহাদাতের মদ নসিব করে দাও, আমাদের ঈমানের নিরাপত্তা নসিব করো আল্লাহ, যখন আমাদের মতের বিছানায় শায়িত হব আমাদেরকে কলমা নসিব করো আল্লাহ। কেহতে রেহতে হে দোয়া কে ওয়াসিতে বন্দে তেরে করদে পুরি আর জুহর বেকস মজবুরি কি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইয়ুসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মতের বিছানায় যখন শায়িত হব আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমার দিদার তখনই শোনা মদনী মদিনেওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জানে রহমত পেলা খুসলামি শমে বজে মে হিদায়ত পেলা খুসলাম গোসুলা জমে ইমামত কা ওন্নো কা জলওয়ায়ে শানে কুদরত পেলা খুসলামি ডাল দি কলব মে আজমতে মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা সালাম শমে বজে মে দায়ত পেলা খুসলা
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلى الله على محمد صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم
جن کی دوا تر جاگا اشارہ ہمیں